الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الحمد لله رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي يصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون
এই আয়াতের অনুবাদ হলো এবং তুমি আমাদের জন্য ইহকালেও কল্যাণ নির্ধারিত করো এবং পরকালেও নিশ্চয়ই আমরা তোমার দিকে অনুতাপের সঙ্গে ফিরেছি। তিনি বললেন, আমি যাকে চাই আমার শাস্তি দিয়ে থাকি, কিন্তু আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করে রয়েছে, অতএব অচিরেই আমি তা ঐসব লোকের জন্য নির্ধারিত করব যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত দেয় এবং আমার নির্দেশনাবলীর উপর যারা ঈমান আনে। আল্লাহ তাআলার তার বান্দাদের প্রতি অপার অনুগ্রহ রয়েছে, বিস্ময়কর অনুগ্রহ রয়েছে, যেভাবে এই আয়াত থেকে প্রকাশমান। আল্লাহ তাআলা বলেন, আমার দয়া আমার করুণা সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। রহমতের অর্থ হচ্ছে কোমল হওয়া, দয়ালু হওয়া এবং করুণা উদ্বেলিত হওয়া। অর্থাৎ বান্দাদের প্রতি আল্লাহ তাআলার নরম বা কোমল ব্যবহার করা এবং তাদের ক্ষমা করা, এর কোন সীমা পরিসীমা নেই। আল্লাহ তাআলার নিজ বান্দাদের প্রতি যে দয়ার্দ্র হওয়ার ব্যবহার, এর কোন সীমা পরিসীমা নেই। আল্লাহ তাআলার দয়ার যে প্রেরণা এবং এই ব্যবহার এত বিস্তৃত যা সবকিছুর উপর পরিব্যাপ্ত, তার দয়ার মধ্যে রহমানিয়ত এবং রহিমিয়ত রয়েছে। এটি তার রহমানিয়ত গুণের প্রকাশ। অযাচিত ভাবে তিনি অগণিত জিনিস এই পৃথিবীতে মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর রহিমিয়ত আল্লাহ তাআলার যারা প্রাপ্য প্রদান করে, আল্লাহ তাআলার নির্দেশ যারা মেনে চলে, তার সমীপে যারা সমর্পিত হয়ে প্রার্থনা করে, তাদেরকে তিনি রহিমিয়াত বৈশিষ্ট্য থেকে দান করেন। এখানে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে শাস্তি দেয়া আমার মূল উদ্দেশ্য বা লক্ষ্য নয়। অনেকেই এই ভুলের শিকার যে মানুষকে কেনই সৃষ্টি করেছেন যদি তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমার উদ্দেশ্য এটি নয়। হ্যাঁ, আমার শাস্তি এবং শাস্তির লক্ষ্যে তারা পরিণত হয় যারা নিজেদের অপকর্মে সীমা ছাড়িয়ে যায়। কিন্তু আমার এই যে শাস্তি তাও সাময়িক এবং এর উদ্দেশ্য হচ্ছে সংশোধন এবং মানুষের মাঝে চেতনা জাগ্রত করা। এমনকি এমন এক সময় আসবে যখন দোজখবাসীরাও আমার ব্যাপক বা প্রশস্ত রহমত থেকে অংশ লাভ করবে এবং তাদের শাস্তির মেয়াদও ফুরিয়ে যাবে। দোজখের শাস্তিও তাদের অপকর্মের কারণেই তারা পাবে। এরপর তারা এটি তাদের সংশোধনের কারণে পরিণত হবে। মোট কথা এই শাস্তিও এক ধরনের সংশোধন। এই যে শাস্তির যুগ, এটিও এক দিক থেকে খোদা তালার দয়াই, কিন্তু আল্লাহ তাআলা শাস্তি এবং পুরস্কার দিবসের মালিক। এজন্য তিনি বাহ্যত আমরা যাদেরকে গুণাগার বা পাপাচারী মনে করি, সেসব লোকদেরকে যাদেরকে আমরা পাপাচার হিসেবে দেখতে পাই, তাদেরকেও তার ক্ষমা এবং দয়ার চাদরে আবৃত করে শাস্তি ছাড়াই মাফ করে দিতে পারেন, যেতে দিতে পারেন। কিন্তু তিনি এটি এই জন্য করেছেন যে আমাদেরকে পুণ্যের পথে পরিচালিত করার জন্য এটি আবশ্যক আখ্যা দিয়েছেন, যে আমার দয়া সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে এবং তাদের প্রতি অবশ্যই আমি আমার দয়া বর্ষণ করব যারা তাকওয়া অবলম্বন করে, যারা যাকাত প্রদান করে, এবং তাদের প্রতি যারা আমার নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করে বা ইমান আনে, আল্লাহ তাআলার আয়াতের উপর ইমান আনে। আল্লাহ তাআলা বলেছেন, আমি অধিকার হিসেবে তাদেরকে যারা তাকওয়ার উপর পরিচালিত, যারা যাকাত প্রদানকারী এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর যথাযথভাবে এবং নিশ্চিত রূপে আমলকারী বা অনুশীলনকারী, আল্লাহ তাআলার আয়াত বা নিদর্শনাবলীর উপর পরিপূর্ণ ইমান আনয়নকারী, অবশ্যই আমি আমার রহমতের চাদরে তাদের আবৃত করে রাখব। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত নিশ্চয়ই সৎকর্মশীলদের নিকটতর। মহসিন বা সৎকর্মশীল তারা যারা সকল শর্ত সহ নিজেদের কাজ সম্পাদন করে, অতএব যারা তাকওয়ার দাবি পূরণকারী, আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালনকারী যথাযথভাবে, আল্লাহ তাআলার নিদর্শনাবলীর উপর পরিপূর্ণরূপে ইমান আনয়নকারী, আল্লাহ তাআলার সামনে সমর্পণকারী, তাহলে এমন ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার রহমত লাভ করবে। অতএব মুমিনের আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর আমল করার, তাকওয়ার উপর পরিচালিত হওয়ার এবং ইমানের ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করার জন্য সম্পূর্ণরূপে চেষ্টা করা উচিত, এবং তখনই একজন মানুষ মুমিন আখ্যায়িত হতে পারে। আল্লাহ তাআলার এই ঘোষণা দ্বারা কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করা উচিত, যে আল্লাহ তাআলার রহমত তার বিধি নিষেধের উপর তা যথাযথভাবে পালনকারীদের নিকটতর, আর আল্লাহ তাআলা নিজের জন্য এটি আবশ্যক করে নিয়েছেন এবং তিনি লিখে নিয়েছেন বা লিখে রেখেছেন যে যদি তোমরা এমনটি করো তাহলে আমার ব্যাপক রহমত তোমাদেরকে আবৃত করে রাখবে, আমার দয়া তোমাদেরকে আবৃত করে রাখবে। কত দয়ালু এবং কৃপালু আমাদের খোদা! কিভাবে এটি হতে পারে যে আমরা তো আল্লাহ তাআলার তুচ্ছ এবং নগণ্য বান্দা মাত্র, বান্দা কিভাবে তার প্রভুর কাছে, মালিকের কাছে অধিকার চাইতে পারে? কিন্তু তিনি আকাশ এবং পৃথিবীর অধিপতি, তিনি বলেন যদি তোমরা তাকওয়ার উপর পরিচালিত হও, আমার বিধিনিষেধের উপর আমল করে আমার নিদর্শনাবলীর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করো, তাহলে আমার রহমতের নিশ্চয়ই তোমরা যোগ্য বিবেচিত হবে। এখানে আল্লাহ তাআলা প্রথম যে বিষয়টি উপস্থাপন করেছেন তা হচ্ছে তাকওয়া। আর সত্যিকার অর্থে তাকওয়ার সম্পর্কে যদি সঠিক জ্ঞান বা ব্যুৎপত্তি লাভ হয় তাহলে অন্যান্য সৎকাজ বা পুণ্যকর্ম এবং ইমানে পরিপূর্ণতা লাভ করা এর মাঝেই এসে যায়। এ সম্পর্কে এক জায়গায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষের সকল আধ্যাত্মিক সৌন্দর্য তাকওয়ার সকল সূক্ষ্মাতি সূক্ষ্ম পথে পরিচালিত হওয়ার মাঝে নিহিত। তাকওয়ার সূক্ষ্মাতি সূক্ষ্ম পথ আধ্যাত্মিক সৌন্দর্যের সূক্ষ্ম ছাপ এবং আকর্ষণীয় গঠন এবং গড়ন, এবং জানা কথা খোদা তালার আমানত এবং ইমানের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গীকারাবলী যথাসাধ্য পালন করা, অর্থাৎ সঠিকভাবে পালন করা, এবং আপাদমস্তক যত শক্তি বৃত্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মানুষের যতগুলো শক্তি বৃত্তি অঙ্গ প্রত্যঙ্গ শক্তি রয়েছে, যার মধ্যে বাহ্যিকভাবে চোখ কান হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এবং আভ্যন্তরীণ ভাবে হৃদয় এবং অন্যান্য শক্তি এবং নৈতিক চরিত্র, এগুলো যতটুকু সম্ভব যথা ক্ষেত্রে যথা স্থানে প্রয়োজন অনুসারে ব্যবহার করা এবং সঠিকভাবে এগুলোর ব্যবহার করা আল্লাহ তাআলার নির্দেশিত আদেশ নিষেধ যে রয়েছে তা যথাযথভাবে পালন করা এবং সঠিকভাবে পালন করা, এবং অবৈধ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকা এবং শয়তানের গোপন আক্রমণ থেকে সাবধান থাকা, অন্যায় ব্যবহার থেকে বিরত রাখা এবং শয়তান অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এইসব শক্তির মাধ্যমে গোপন ভাবে আক্রমণ করিয়ে থাকে, এজন্য এ থেকে সাবধান থাকবে। এটি মানুষের কাজ, তবেই সে সত্যিকার অর্থে তাকওয়ার উপর পরিচালিত হতে পারে, তবেই সে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যথাযথভাবে পালন করতে পারে। তিনি বলেন, আর এর বিপরীতে বান্দাদের প্রাপ্য অধিকারের প্রতিও তোমাদের খেয়াল রাখতে হবে। এটি সেই পদ্ধতি যে মানুষের সকল আধ্যাত্মিক সৌন্দর্য এর সাথেই সম্পৃক্ত। আর খোদা তাআলা পবিত্র কোরআনে তাকওয়াকে লেবাস বা পোশাক নামে আখ্যায়িত করেছেন। সুতরাং লেবাসুত তাকওয়া পবিত্র কোরআনেরই একটি শব্দ। এটি এ কথার প্রতি বা এ বিষয়ের প্রতি ইঙ্গিত করছে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক শোভা তাকওয়ার মাধ্যমেই সৃষ্টি হয়। আর তাকওয়া হচ্ছে মানুষ খোদা তালার সকল আমানত এবং ইমানের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গীকারাবলী এবং অনুরূপভাবে সৃষ্টির সকল আমানত এবং তাদের সংরক্ষিত অঙ্গীকারাবলী পালনের চেষ্টা করে, অর্থাৎ এর সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকের প্রতিও সে যেন যতটুকু সম্ভব আমল করার চেষ্টা করে। সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিষয়গুলো রয়েছে তার উপর যেন সে আমল করার চেষ্টা করে, যতটুকু মানুষের শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে সে যেন এর উপরে আমল করার চেষ্টা করে, এগুলো পালন করার যথাসাধ্য চেষ্টা করে। অতএব মানুষ যদি এই মান অর্জন করে তাহলে এটি আল্লাহ তাআলার রহমত তার বান্দাদের জন্য অধিকার হিসেবে আবশ্যক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং নিজের জন্য এটি আবশ্যক করে নেন, যেমনটি আমি বলেছি যে বান্দার খোদার দৃষ্টিতে বা খোদার সামনে কি মোকাম আছে যে অধিকার হিসেবে সে খোদার কাছে কিছু নিতে পারে। এই যে দিন, যে দিনগুলো আমরা অতিবাহিত করছি, এগুলো রমজানের দিন যার শেষ সপ্তাহ এখন বাকি আছে মাত্র, যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দ্বারসমূহ উন্মুক্ত করে দেয়া হয় এবং দোজকের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় বা শৃঙ্খলিত করা হয়। এর দ্বারাও মুমিনই লাভবান হয়ে থাকে, তারাই লাভবান হবে যারা সঠিকভাবে ইমান আনে, আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর আমল করে। শয়তানের যারা সাঙ্গপাঙ্গ তারা তো এই দিনগুলোতেও এই অপকর্ম থেকে বিরত হয় না। পৃথিবীতে অগণিত ও নির্লজ্জতা অপকর্ম এগুলো তো প্রতিনিয়ত হতেই দেখছি আমরা, রমজানে এগুলো বন্ধ হয়নি কোনোভাবেই। অতএব এই সুসংবাদ মুমিনদের জন্য শুধুমাত্র, এবং এটি তাকওয়ার উপর পরিচালিত ব্যক্তিদের জন্য, আল্লাহ তাআলার রহমত থেকে অংশ লাভকারীদের জন্য এই সুসংবাদ যে তোমাদের জন্য আল্লাহ তাআলা নিজ রহমত পূর্বের তুলনায় আরো অনেক বেশি উদ্বেলিত করেছেন, আরো বেশি প্রশস্ত করেছেন। অতএব এ থেকে লাভবান হও এবং আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার প্রদানের যথাসাধ্য চেষ্টা করো, তার বিধিনিষেধের উপর আমল করার জন্য চেষ্টা করো, এই দায়িত্ব ও প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের দাবি এবং সওয়াবের উদ্দেশ্যে রমজানের রাতের বেলা উঠে এবং নামাজ পড়ে, তার পূর্বকৃত সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, তার পুরনো বা অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, আর এটি আল্লাহ তাআলার ব্যাপক রহমতের আরেকটি বিকাশের চিত্র যে তোমরা একটি মাত্র চেষ্টা করো আর আমি অনেক গুণ বাড়িয়ে তোমাদের প্রতিদান দেই। কিভাবে, কোন পদ্ধতিতে তার রহমানিয়াত, রহিমিয়াত এবং রহমতের বিকাশ ঘটছে। অতএব সৌভাগ্যবান তারা যারা এই দিনগুলো থেকে লাভবান হয়। এরপর এটিও তার ধর্ম, এই শেষ দিনগুলোতে লাইলাতুল কদরের সন্ধান করার প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন, যাতে দোয়া গৃহীত হওয়ার দৃশ্য আমরা পূর্বের তুলনায় অধিক দেখতে পাই। এটিও আমাদের কোন অধিকার নয়, এটিও তার দান মাত্র, যাতে বান্দাকে নিজের নিকটতর করার প্রতি তিনি মনোযোগ আকর্ষণ করেন, আর এটিও তার রহমতের ব্যাপকতারই পরিচায়ক। এরপর একটি হাদিসে এসেছে, রমজানের প্রথম দশক রহমত, এর মধ্যবর্তী দশক হচ্ছে মাগফিরাত এবং এর শেষ দশক হচ্ছে আগুন থেকে নাজাত বা মুক্তি। যখন রমজান মাসে মানুষ রোজার পাশাপাশি আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর যদি পূর্বের তুলনায় বেশি আমল করে, নিজেদের ইবাদতকে যদি আরো সুন্দর করে, নিজেদেরকে তাকওয়ায় সমৃদ্ধ করে, তাহলে মানুষ আল্লাহ তাআলার রহমতের চাদরে পূর্বের তুলনায় আরো বেশি আবৃত হয়। কেননা আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার জন্য রোজা রাখে, এই দিনগুলোতে আমার খাতিরে বিভিন্ন বৈধ কাজ করা থেকে বিরত থাকে, তখন এমন রোজাদারের পুরস্কার আমি স্বয়ং হয়ে থাকি। যখন আল্লাহ তাআলা স্বয়ং কোনো কিছুর প্রতিদান হয়ে যান, তখন তার জন্য তো ক্ষমার আয়োজন হয়ে গেল, আর যখন ক্ষমার ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা ক্ষমা এবং মাগফিরাত এবং তওবা গ্রহণ করেন, তাহলে আগুন থেকেও মানুষ মুক্তি লাভ করে, আগুন থেকেও সে রক্ষা পায়, ইহকালীন আগুন থেকেও সে রক্ষা পায় আর পরজগতের আগুন থেকেও সে মুক্তি লাভ করে। কিন্তু শর্ত এটি, সে যেন বিশুদ্ধ চিত্তে আল্লাহ তাআলার খাতিরে রোজা রাখে এবং আমলও করতে হবে। এরপর এই আমল যেন তার জীবনের চিরস্থায়ী অংশে পরিণত হয়, আল্লাহ তাআলার রহমত চিরস্থায়ী রূপে তাদেরকে আবৃত করে রাখবে। আল্লাহ তাআলার রহমত শুধুমাত্র রমজানের প্রথম দশকের মাঝেই সীমিত নয়, প্রথম দশক থেকে দ্বিতীয় দশকে এটি স্থানান্তরিত হয় এবং তৃতীয় দশকেও স্থানান্তরিত হয়, আর চিরস্থায়ী ভাবে মানুষের সঙ্গে রয়েছে এই রহমত যতক্ষণ পর্যন্ত তার কর্ম তাকওয়ার উপর পরিচালিত হয়ে এবং দৃঢ় ইমানের সঙ্গে সে সম্পাদন করতে থাকবে। অনুরূপভাবে তার ক্ষমা শুধুমাত্র মধ্যবর্তী দশ দিনের জন্যই নয়, বরং রমজানের শেষ পর্যন্ত এবং এর পরেও মানুষের সঙ্গে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত মানুষের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকবে, আর আল্লাহ তাআলার শাস্তি থেকে তাকে রক্ষা করবে। অনুরূপভাবে আগুন থেকেও মানুষ শুধুমাত্র এই দশ দিনেই বাঁচবে না, বরং
আল্লাহ তাআলা কি রহমত সে ফায়দা উঠাতে হুয়ে
বরং আল্লাহ তাআলার রহমত থেকে সে লাভবান হয়ে আল্লাহ তাআলার
মাগফিরাত মাংতে হুয়ে
কাছে ক্ষমা প্রার্থনা করে
জো রমজান সে গুজর ভি জায়েগা
যখন রমজান পার করবে এরপরও
তো আগ সে দূর রহেগা
আগুন থেকে সে দূরে থাকবে, আগুন থেকে সে মুক্ত থাকবে। নতুবা
আগে রমজান কে বাদ
যদি রমজানের পর
ফির ওই দুনিয়াদারি কে গালে
মানে আবার সেই জাগতিকতায় প্রাধান্য পায় আর তাকওয়া থেকে দূরে সরে যায় আর আল্লাহ তাআলার বিধিনিষেধের প্রতি মনোযোগহীনতা এবং ঈমানের বেলায় দুর্বলতা আর আল্লাহ তাআলার নির্দেশনাবলীর প্রতি ভ্রুক্ষেপহীন হয়ে যায়, তাহলে এটি এমনই বিষয় যেভাবে মানুষ নিজের জন্য একটি নিরাপদ দুর্গ গড়ে তোলে, মোর্চা গড়ে তোলে, আর স্বয়ং নিজেই তা আবার ভেঙে ফেলে, নষ্ট করে দেয়। অতএব এই রমজান আল্লাহ তাআলার রহমত থেকে অংশ লাভ করার জন্য, পূর্বের তুলনায় অধিক অংশ লাভ করার জন্য আল্লাহ তাআলা একটি মুখ্যম সুযোগ করে দিয়েছেন, মাধ্যম বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। নতুবা আল্লাহ তাআলার রহমত কয়েক দিনের জন্য সীমিত নয়, আর তার ক্ষমাও কয়েক দিনের মাঝে সীমিত নয়, আর তার মাগফিরাত গৃহীত হওয়ার কারণে আগুন থেকে যে মুক্তি লাভ এটি সীমিত কয়েক দিনের জন্য বা কিছু সময়ের জন্য সীমিত নয়। অতএব এই বিষয়ের প্রতি আমাদের সর্বদা মনোযোগ নিবদ্ধ রাখা উচিত। এই যুগে প্রতিটি পদক্ষেপে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের পথ নির্দেশনা দিয়েছেন যে আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি এবং তার এর বাস্তবতা কি, কিভাবে আমরা আল্লাহ তাআলার দয়া থেকে অংশ লাভকারী হতে পারি, আর কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়ার চাদরে আবৃত করার ব্যবস্থা করেন, অথবা আমাদের একটি কর্মকে কিভাবে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে প্রতিদান দিয়ে থাকেন, কিভাবে আমাদের জন্য ক্ষমার আয়োজন করে থাকেন, কিভাবে আমাদের ক্ষমা লাভের জন্য চেষ্টা করা উচিত যাতে তার দয়া চিরস্থায়ী ভাবে আমাদের সঙ্গে থাকে। এজন্য এখন আমি কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব, ব্যাখ্যাও করব। হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে আয়াত আমি পাঠ করেছি তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই শাস্তি প্রদান করি এবং আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে, অতএব আমি তাদের জন্য যারা সব ধরনের শিরক কুফর এবং অশ্লীলতা থেকে মুক্ত থাকে এবং যাকাত প্রদান করে এবং তাদের জন্য যারা আমাদের নির্দেশনাবলীর প্রতি পরিপূর্ণভাবে ঈমান রাখে আমি আমার রহমত লিখে দেব। তিনি এখানে তাকওয়ার ব্যাখ্যা করেছেন তিনটি বাক্যে, এক শিরক থেকে মুক্ত থাকা, কুফর থেকে মুক্ত থাকা এবং অশ্লীলতা থেকে বিরত থাকা। বর্তমানে প্রতিটি পদক্ষেপে বা প্রতিটি পদে নির্লজ্জতার উপকরণ বিদ্যমান, বেহুদা এবং অনর্থক কাজ দেখতে পাই আমরা টেলিভিশনে, ইন্টারনেটে এবং অন্যান্য প্রচার মাধ্যমে। অতএব এর মধ্যে যে বেহুদা এবং অশ্লীল যে প্রোগ্রাম গুলো রয়েছে এগুলো থেকে মুক্ত থাকাও আল্লাহ তাআলার রহমতকে আকৃষ্ট করার কারণ হয়ে থাকে। রমজান মাসে এই দিনগুলোতে রোজা রাখার জন্য মানুষকে সকালে উঠতে হয়, ভোরাতে উঠতে হয় এবং অন্যান্য ব্যস্ততাও আছে, তাই হয়তো অনেক মানুষ সম্ভবত এ সমস্ত বেহুদা কাজে জড়ায় না বা এ সমস্ত বেহুদা প্রোগ্রাম দেখে না বা এগুলো থেকে মুক্ত রয়েছে, কিন্তু স্থায়ীভাবে এগুলো থেকে বেঁচে থাকা আবশ্যক। এগুলো আজকাল বিশেষ করে যুবক শ্রেণীকে এবং বড়দের বেলায় অভিযোগ আসে যে তাদের মন মস্তিষ্ককে কলুষিত করছে, তাদের নৈতিক চরিত্র নষ্ট হচ্ছে, ইমান থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। অতএব এর প্রতি প্রত্যেক আহমদিকে মনোযোগ, বিশেষ মনোযোগ দিয়ে পরিপূর্ণরূপে চেষ্টা করতে হবে থেকে বাঁচার জন্য, এবং এই জিনিসগুলোরও সঠিক এবং যথাযথ এবং সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। এরপর এক স্থানে আজদাকদাস মসিহ মাহমুদ আলাইহিস সালাম বলেন, এই আয়াত থেকে বোঝা যায় বা বোধগম্য হয় যে খোদাতার রহমত সাধারণ এবং প্রশস্ত, আর গজব অর্থাৎ ন্যায় বিচারের বৈশিষ্ট্য এটি অন্য কোন কারণে পরবর্তীতে সৃষ্টি হয়, যখন মানুষ ঐশী আইন লঙ্ঘন করে, ঐশী বিধান লঙ্ঘন করে, তখন এটি কার্যকর হয়। যখন আল্লাহ তালা কাউকে শাস্তি প্রদান করেন, শাস্তি প্রদানের কারণ হচ্ছে সে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন করেছে বা আল্লাহ তাআলার আইন লঙ্ঘন করে, আর যেভাবে উল্লেখ করা হয়েছে এই শাস্তিও আল্লাহ তাআলা সংশোধনের নিমিত্তে দিয়ে থাকেন, আর অবশেষে আল্লাহ তাআলার রহমত বা দয়াই প্রাধান্য লাভ করে। অতএব সুস্পষ্ট হোক যে আল্লাহ তাআলার শাস্তি যদি থেকে থাকে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যদি আল্লাহ তাআলার শাস্তি কারো প্রতি নাযিল হয় বা অবতীর্ণ হয়, তাহলে তা এ কারণে অবতীর্ণ হয় যে সে সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গেছে, আল্লাহ তাআলার বিধান সে লঙ্ঘন করেছে। আল্লাহ রহমতকে ব্যাপক করেছেন, প্রশস্ত করেছেন, তারপরও তার শাস্তির বিষয়টি মাঝখানে এসে যায়। এর আরো ব্যাখ্যা করতে গিয়ে এক স্থানে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, শাস্তিমূলক ভবিষ্যৎবাণীতে আসলে কোন প্রতিশ্রুতি থাকে না, শুধু এতটুকুই থাকে যে খোদাতালা স্বীয় কুদ্দুসিয়ত বা পবিত্রতার বৈশিষ্ট্যের কারণে অপরাধী ব্যক্তিকে শাস্তি দেওয়ার দাবি করেন। এরপর অপরাধী ব্যক্তি যখন তবা, ইস্তেগফার, আহাজারি এবং বিগলনের মাধ্যমে সেই দাবির যথার্থতা পূর্ণ করে দেয়, তখন ঐশী রহমতের দাবি শাস্তির দাবির উপর অগ্রগণ্য হয় বা প্রাধান্য বিস্তার করে, এবং সেই শাস্তিকে নিজের মাঝে আচ্ছন্ন এবং আবৃত করে নেয়। এটি এই আয়াতের অর্থ, অর্থাৎ আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, অর্থাৎ রহমতি সাবাকাত গাজাবি, অর্থাৎ আমার রহমত আমার শাস্তির উপর অগ্রগণ্য হলো বা প্রাধান্য বিস্তার লাভ করলো। যখন মানুষ তওবা করে বা ইস্তেগফার করে, আহাজারি করে এবং দোয়া প্রার্থনা করে, এবং যখন সে এই দাবি সে পূর্ণ করে দেয় যা তার যথার্থ বা যথাযথ দাবি তারা সে পূর্ণ করে দেয়, তখন তিনি বলেন যে তখন আল্লাহ তাআলা এটি নিজের জন্য আবশ্যক করে নেননি শাস্তি দিয়া, তিনি যেটি আবশ্যক করে নিয়েছেন তা হচ্ছে এমন লোকদের প্রতি দয়া করাকে তিনি আবশ্যক করেছেন। তার দয়া তার শাস্তির যে দাবি এর উপরে প্রাধান্য বিস্তার করে, অগ্রগণ্য হয়, আর শাস্তি অদৃশ্য হয়ে যায় এবং পর্দার পিছনে প্রচ্ছন্ন হয়ে যায়, লুকিয়ে যায়। এরপর তিনি আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার রহমত আকর্ষণ করার জন্য লাভ করার মাধ্যম হচ্ছে তওবা এবং ইস্তেগফার, এ সম্পর্কে এবং ইস্তেগফারের দর্শন কি, এর অর্থ কি, তিনি আলাইহিস সালাম বলেন, ইস্তেগফারের সত্যিকার এবং আসল অর্থ হচ্ছে খোদা তাআলার কাছে নিবেদন করা যে মানবীয় কোনো দুর্বলতা যেন প্রকাশ না পায় এবং খোদা প্রকৃতিকে যেন নিজ শক্তির সহায়তা প্রদান করে এবং নিজ সাহায্য এবং তত্ত্বাবধানের আওতাধীন করে। ইস্তেগফার এই জন্য করবে কোন মানুষের মাঝে যে দুর্বলতা আছে, মানুষ দুর্বল, এই দুর্বলতা যেন প্রকাশ না পায়, এবং মানবীয় যে প্রকৃতি বা প্রবৃত্তি আল্লাহ তাআলা যেন একে নিজ শক্তি দ্বারা সহায়তা প্রদান করে এবং মানুষকে যেন পাপ কর্ম থেকে রক্ষা করে, ভুল করা থেকে যেন রক্ষা করে। তিনি বলেন এই শব্দটি গাফারা থেকে উদ্ভূত, যার অর্থ ঢেকে রাখা। অতএব এর অর্থ হচ্ছে খোদা তার শক্তির সাথে ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তির প্রকৃতির দুর্বলতা ঢেকে রাখেন। যে ব্যক্তি ইস্তেগফার করে, সেই মানুষের যে প্রকৃতিগত দুর্বলতা আছে তা যেন আল্লাহ দ্বারা ঢেকে রাখেন তা যেন প্রকাশ না পায়, এবং সেই দুর্বলতার কারণে তার দ্বারা যেন কোনো পাপ সংঘটিত না হয়। কিন্তু এরপর সাধারণ মানুষের জন্য এই শব্দের অর্থ আরো ব্যাপক করে দেওয়া হয়েছে, আর এই অর্থ করা হয়েছে যে খোদা যে গুণা সংঘটিত হয়ে গেছে, অর্থাৎ মানুষ যে পাপ করে বসেছে সেই গুণাও যেন, সেই পাপও যেন আল্লাহ ঢেকে রাখেন, এর মন্দ প্রভাব থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, এর যে শাস্তি পাওয়ার কথা তা থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। কিন্তু এর আসল এবং সত্যিকার অর্থ এটি যে খোদা যেন তার খোদাই শক্তি দ্বারা যেন ক্ষমা প্রার্থনাকারী, অর্থাৎ যে ইস্তেগফার করে তাকে যেন প্রকৃতিগত দুর্বলতা থেকে রক্ষা করে এবং নিজ শক্তি দ্বারা শক্তি দান করে এবং নিজ জ্ঞান দ্বারা জ্ঞান দান করে এবং নিজের আলো দ্বারা আলোকিত করে। কেননা খোদা মানুষকে সৃষ্টি করে পৃথক হয়ে যাননি তার কাছ থেকে, বরং তিনি যেভাবে মানুষের স্রষ্টা এবং তার সকল শক্তি বৃদ্ধি আভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠনের স্রষ্টা, অনুরূপভাবে তিনি মানুষের জন্য কাইয়ুম বটে, অর্থাৎ তিনি যা কিছু বানিয়েছেন সৃষ্টি করেছেন একে তার নিজের বিশেষ সহায়তায় সুরক্ষাকারী। অতএব যখন খোদা তালার নাম কাইয়ুম বটে, অর্থাৎ তিনি নিজ সহায়তায় তার সৃষ্টিকে প্রতিষ্ঠিত রাখেন, এজন্য মানুষের জন্য আবশ্যক হচ্ছে যেভাবে সে খোদাতালার সৃষ্টিগত বৈশিষ্ট্য দ্বারা সৃষ্টি হয়েছে, অনুরূপভাবে সে যেন তার সৃষ্টির ছাপকে খোদাতালার কাইমিয়ত বৈশিষ্ট্যের মাধ্যমে যেন বিকৃত হওয়া থেকে রক্ষা করে। আল্লাহ তালা জন্ম দিয়ে মানুষকে ছেড়ে দেননি, অতএব মানুষের যে সৃষ্টি এটি প্রাকৃতিক নিয়মের অধীনে, যদিও মানুষকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, তার অনুমতি ক্রমেই মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু প্রাকৃতিক বিধানের বা নিয়মের অধীনে মানুষের চেষ্টা প্রচেষ্টা এবং মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা যে সৃষ্টির যে নিয়ম প্রণয়ন করেছেন তা মানুষকে পার হতে হয়, এটি আবশ্যক। তিনি বলেছেন যখন জন্মের ক্ষেত্রে মানুষের চেষ্টা প্রচেষ্টা রয়েছে এবং আল্লাহ তাআলা এর ফলাফল সৃষ্টি করেন, এজন্য এটিও আবশ্যক যে আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর পরিচালিত হওয়ার জন্য, তার উপর আমল করার জন্য তার যে কাইয়ুম বৈশিষ্ট্য রয়েছে তাও বা তারও বহিঃপ্রকাশ ঘটা উচিত তোমাদের মাধ্যমে, এবং তা অর্জন করার চেষ্টা তোমাদের করা উচিত, এবং তার নির্দেশাবলীর উপর পরিচালিত হওয়ার জন্য তার কাছে দোয়া এবং ইস্তেগফার করা উচিত এবং এর প্রতি মনোযোগ নিবদ্ধ থাকা উচিত, যাতে আল্লাহ তাআলা সেই কাইমিয়াত বৈশিষ্ট্যকে ব্যবহার করে সেই শক্তিও তোমাদেরকে দান করেন, যার ফলে মানুষ তার নির্দেশাবলীর উপর পরিচালিত থাকতে পারে। এই বিষয়টিকে আরো ব্যাখ্যা করতে গিয়ে তিনি আলাইহি সালাতু ওয়াসালাম, অতএব মানুষের জন্য একটি সর্ববজ প্রয়োজন ছিল যে জন্য ইস্তেগফারের নির্দেশ দিয়েছেন, এদিকেই পবিত্র কোরআন ইঙ্গিত করছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, অতএব খোদা স্রষ্টাও এবং কাইয়ুমও বটে। আর যখন মানুষ সৃষ্টি হয়েছে তখন খোদার স্রষ্টার বৈশিষ্ট্য পূর্ণ হয়েছে, কিন্তু কাইয়ুমিয়তের কাজ এটি চিরকালের জন্য। মানুষ জন্ম নিয়েছে তখন খোদা তালার স্রষ্টা বৈশিষ্ট্যের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু কাইয়ুমিয়তের কাজ যতক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকবে। এই জন্য নিরন্তর বা চিরস্থায়ী ইস্তেগফারের প্রয়োজন দেখা দেয়, সেই কাইয়ুমিয়াত বৈশিষ্ট্য লাভের জন্য অনবরত ইস্তেগফার করতে থাকা প্রয়োজন। মোট কথা, খোদা তালার প্রত্যেকটি সেফাত বা বৈশিষ্ট্যের জন্য একটি কল্যাণ রয়েছে, আর ইস্তেগফার হচ্ছে কাইয়ুমিয়াত বৈশিষ্ট্যের কল্যাণ লাভ করার জন্য একটি বৈশিষ্ট্য বা মাধ্যম। ইস্তেগফার কাইয়ুমিয়াত বৈশিষ্ট্য থেকে কল্যাণ লাভ করার জন্য, আল্লাহ তালার কাইয়ুমিয়াত বৈশিষ্ট্য থেকে যদি কল্যাণ লাভ করতে হয় তাহলে ইস্তেগফার করো, যাতে আল্লাহ তালা যিনি মানুষকে যে শক্তি বৃদ্ধি দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, নৈপুণ্য দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছা অনুযায়ী তারপর তাদেরকে চালানোর তৌফিক যেন দান করেন। তিনি বলেন এদিকে সূরা ফাতেহার এই আয়াতে ইঙ্গিত রয়েছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই এই কাজের সাহায্য প্রার্থনা করি যে তোমার কাইয়ুমিয়ত এবং রুবুবিয়ত যেন আমাদেরকে সাহায্য প্রদান করে এবং আমাদেরকে হুজুর খাওয়া হতে রক্ষা করে, এমন যেন না হয় যে দুর্বলতা প্রকাশ পায় এবং আমরা ইবাদত করা থেকে বঞ্চিত হই। এই হচ্ছে সেই মৌলিক বিষয় যা সর্বদা আমাদের দৃষ্টিগোচর থাকা চাই। শুধু একথা বলা যে আল্লাহ তাআলা বলেন যে আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে, তাই যা মন চায় তাই করো, পরবর্তীতে আল্লাহ তাআলার কাছ থেকে রহমত এবং ক্ষমা প্রার্থনা করে নিব, এটি সঠিক নয়। আল্লাহ তাআলা রহমত সেসব লোকের জন্য আবশ্যক করে নিয়েছেন যারা তার পানে আসে, যারা তার বিধিনিষেধ পালন করে, তার কাছে ক্ষমা প্রার্থনা করে। এরপর ইস্তেগফারের বিষয়টিকে আরো সুস্পষ্ট করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, অনেক মানুষ এমন হয়ে থাকে যারা পাপ সম্পর্কে জানে এবং অনেক এমন আছে তারা পাপ কি তা জানেও না, পাপ করে বসে কিন্তু জানে না এবং তারা অনুভবহীন চেতনাহীন। এই জন্য আল্লাহ তাআলা সবসময়ের জন্য অথবা যদি ভুল বশত পাপ করে বসে বুঝতেই পারে না কিন্তু গুনাহ করে বসেছে, এই জন্য আল্লাহ তাআলা সবসময়ের জন্য ইস্তেগফারের আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন যাতে মানুষ প্রত্যেক পাপের জন্য তা প্রকাশ্য হোক বা গোপন হোক, তা সে জানুক বা তা সে না জানুক, এবং হাত পা মুখ নাক কান এবং সব ধরনের গুণা থেকে যেন সে ইস্তেগফার করে থাকে। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন এই ধরনের কোন গুণা সংঘটিত না হয়, ইস্তেগফার করতে থাকে। তিনি বলেন যে আজকাল আদম আলাইহিস সালাম দোয়া পাঠ করা উচিত, তা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া প্রথমেই গৃহীত হয়েছে, হে আল্লাহ আমি আমার প্রাণের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের প্রতি দয়ার্দ না হও, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। তিনি বলেন এই দোয়া পূর্বেই গৃহীত হয়েছে, উদাসীনতায় জীবনযাপন করো না। যে ব্যক্তি উদাসীনতায় জীবনযাপন করে না, সম্ভব নয় যে সে কোনো অসহনীয় বিপদে জর্জরিত হবে। তার অনুমতি ছাড়া কোন বিপদ আসতে পারে না। ইন আলাইহিস সালাম বলেন যেভাবে আমার প্রতি এই দোয়া ইলহাম করা হয়েছে, রব্বি কুল্লু শাইয়িন খাদিমুকা রব্বি ফাফজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, অতএব আল্লাহ তাআলার হেফাজত লাভের জন্য, তার সাহায্য এবং সহায়তা লাভের জন্য, তার কৃপাভাজন হওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা দোয়া এবং ইস্তেগফার আবশ্যক। ইস্তেগফার এবং তওবা, আমরা দুটি শব্দ ব্যবহার করে থাকি, এর মাঝে যে পার্থক্য রয়েছে তা সুস্পষ্ট করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন ইস্তেগফার এবং তওবা দুটি ভিন্ন জিনিস। একটি কারণে তওবার উপর ইস্তেগফার অগ্রগণ্য, অর্থাৎ এর প্রাধান্য রয়েছে, কেননা এটি প্রথমে এসেছে, কেননা ইস্তেগফার তওবার পূর্বে ইস্তেগফার এসেছে, কেননা ইস্তেগফার হচ্ছে সাহায্য এবং শক্তি যা খোদা থেকে লাভ করা হয়, পাপ থেকে বাঁচার জন্য সাহায্য এবং শক্তি লাভ করা হয় ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে, যাতে মানুষ পাপ থেকে রক্ষা পেতে পারে। এবং তওবা নিজের পায়ে দণ্ডায়মান হওয়া বা দাঁড়ানো, অর্থাৎ রক্ষা পাবার পর অনবরত অবিচলতার সাথে এর উপর প্রতিষ্ঠিত থাকা যে ইস্তেগফার করেছে, নিজের পাপের থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য তওবা রয়েছে বা তওবা করা হয়। কাজেই এটি দোয়া তওবা এই জন্য করা হয় যে হে আল্লাহ, যে মাগফিরাতের বা ক্ষমালাভের দোয়া আমরা করেছি, আমাদেরকে এর উপর তুমি প্রতিষ্ঠিত রাখো, আগুন থেকে মুক্তি দান করেছ, এটি যেন চিরস্থায়ী মুক্তি হয়, আমাদের কোনো কাজ অথবা যে চেষ্টা প্রচেষ্টা আমরা করেছি পুরো চেষ্টা প্রচেষ্টার মধ্যে তা যেন কখনোই তোমাকে অসন্তুষ্ট না করে, যাতে আমরা পুনরায় পূর্বাবস্থায় ফিরে না যাই, এই জন্য তওবা করা হয়েছে, ইস্তিগফার পাপ থেকে ক্ষমা লাভের জন্য। আর ওয়াতুব ইলাইহি বলা হয়েছে, অর্থাৎ তুমি আমাদেরকে এরকম প্রতিষ্ঠিত রাখো যাতে আমরা আমাদের পাপ থেকে মুক্ত থাকি এবং তোমার মাগফিরাত সর্বদা আমরা অর্জন করতে থাকি এবং আগুন থেকে আমরা যেন সর্বদা মুক্তি পেতে থাকি। তিনি বলেন আল্লাহ তাআলার অভ্যাস এটি, যখন আল্লাহ তাআলার কাছে মানুষ সাহায্য প্রার্থনা করবে তখন খোদা তাআলা তাকে একটি শক্তি দান করবেন, এরপর সেই শক্তির পর বা শক্তি লাভের পর মানুষ নিজের পায়ে দণ্ডায়মান হবে, দাঁড়াবে এবং বিভিন্ন পুণ্য করার জন্য তার মাঝে শক্তি সৃষ্টি হবে যার নাম তুবু ইলাইহে। তিনি আলাইহি সালাম বলেন, তওবার তৌফিক ইস্তিগফারের পরেই মানুষ লাভ করে, যদি ইস্তিগফার না করা হয় তাহলে নিশ্চিত রূপে স্মরণ রেখো তওবার শক্তি নিঃশেষ হয়ে যায়, মরে যায়। এরপর যদি এভাবে তোমরা ইস্তিগফার করতে থাকো, তারপর যদি তওবা করো, তাহলে এর ফলাফল যা দাঁড়াবে তা হল তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বোত্তম উপকরণ প্রদান করবেন আল্লাহ তাআলা। তিনি আলাইহিসসালাম বলেন, এভাবেই আল্লাহ তাআলার সুন্নত বহমান রয়েছে, তোমরা ইস্তিগফার এবং তওবা করলে নিজেদের পদমর্যাদা লাভ করবে। প্রত্যেক ইন্দ্রিয়ের জন্য একটি সীমানা নির্ধারিত আছে যাতে সে উন্নতি করতে থাকে বা উন্নতি করতে থাকে। প্রত্যেক ব্যক্তি নবী রসুল সিদ্দিক এবং শহীদ হতে পারে না, কিন্তু তার জন্য যতটুকু পদমর্যাদা নির্ধারিত রাখা আছে, যার জন্য যেখানে পৌঁছানো নির্ধারিত তা অর্জন করার জন্য তাকে চেষ্টা করতে হবে এবং তা ইস্তিগফার এবং তওবার মাধ্যমেই করতে হবে। তওবার আরো ব্যাখ্যা করতে গিয়ে তিনি আলাইহিসসালাম বলেন, এটি সুস্পষ্ট হোক, আরবি অভিধানে প্রত্যাবর্তন করাকে তওবা বলা হয়, এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ তাআলার নাম তওবাব রাখা হয়েছে, অর্থাৎ অনেক বেশি প্রত্যাবর্তনকারী। এর অর্থ হচ্ছে যখন মানুষ পাপ পরিত্যাগ করে খাঁটি হৃদয়ে খোদা তাআলার প্রতি সমর্পিত হয়, তখন খোদা তাআলা তার দিকে আরো বেশি ছুটে আসেন এবং এই এই কাজটি একেবারে প্রকৃতির নিয়ম অনুযায়ী, কেননা খোদা তাআলা মানুষের প্রকৃতিতে এটি প্রচ্ছন্ন রেখেছেন যে যখন মানুষ সত্যিকার হৃদয়ে অন্যের প্রতি নিবদ্ধ হয় তখন তার হৃদয় তার জন্য কোমল হয়ে যায়, দয়ালু হয়ে যায়। তাহলে বিবেক এটি কি করে গ্রহণ করতে পারে যে বান্দা সত্যিকার হৃদয়ে খোদা তাআলার প্রতি প্রত্যাবর্তন করে আর খোদা তার দিকে মোটেও ফিরে তাকাবেন না, বরং খোদা যার সত্তা অত্যন্ত দয়ালু এবং কৃপালু, তিনি বান্দার প্রতি অনেক বেশি প্রত্যাবর্তন করেন। এই জন্য আল্লাহ তাআলার নাম পবিত্র কোরআনে তওবাব রাখা হয়েছে, অর্থাৎ অনেক বেশি প্রত্যাবর্তনকারী। অতএব বান্দার ফিরে আসা তো অনুশোচনা, অনুতাপ, বিনয় ও অনুনয়ের সঙ্গে হয়ে থাকে, আর খোদা তাআলার দৃষ্টিপাত হয় বা প্রত্যাবর্তন করেন রহমত ও মাগফিরাতের সঙ্গে। খোদা তাআলার বৈশিষ্ট্যের মাঝে যদি রহমত বা দয়া না থাকত তাহলে কেউই মুক্তি লাভ করতে পারত না। তিনি বলেন, পরিতাপ, এসব মানুষ খোদা তাআলার বৈশিষ্ট্যের প্রতি মনোযোগ নিবদ্ধ করেনি এবং নিজেদের সবকিছুর ভিত্তি রেখেছে নিজেদের আমল এবং কর্মের উপরে। যারা মনে করে যে নিজেদের কর্ম দ্বারাই তারা সবকিছু অর্জন করবে, কিন্তু সেই খোদা যিনি কারো কোনো কর্ম ছাড়াই হাজার হাজার নিয়ামত মানুষের জন্য সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, তার সৃষ্টি এটি হতে পারে কি যে ইনসান যার ভিত্তি হচ্ছে দুর্বলতা, যখন সে তার দুর্বলতা সম্পর্কে সে অবগত হয় এবং অবগত হয়ে তার প্রতি প্রত্যাবর্তন করে, আর এমন ভাবে প্রত্যাবর্তন করে যেন সে মরেই যায়, আর পূর্ববর্তী তার অপবিত্র জোব্বা সে নিজের শরীর থেকে খুলে ফেলে এবং তার ভালোবাসার অগ্নিতে নিজেকে জ্বালিয়ে ফেলে, তারপরও খোদা তার প্রতি দয়ার সঙ্গে ফিরে তাকাবে না, এর নাম খোদার বিধান হতে পারে কি? তিনি সেসব লোকদেরকে উত্তর দিচ্ছেন যারা বলে যে আল্লাহ তাআলা রহমতের সঙ্গে বা দয়ার সঙ্গে মানুষের দিকে ফিরে তাকাবেন না, মানুষ দোয়া করে ইস্তেগফার করে এবং নিজেদের অবস্থা মৃত্যুবোধ করে তুলুক না কেন, এমনকি যে তারা মরেই গেছে, নিজেদের শরীরের পূর্ববর্তী যে অপবিত্র জোব্বা তা শরীর থেকে খুলে ফেলে তারা পবিত্র হয়ে যায়, আল্লাহ তালার ভালোবাসার আগুনে জ্বলতে আরম্ভ করে, তারপরও খোদা দয়ার সঙ্গে তাদেরকে ফিরে থাকবে না। এটি এমন লোকদের দৃষ্টিভঙ্গি হতে পারে। তিনি বলেন যে এমন লোকেরা মিথ্যা বলছে, লানাতুল্লাহ আলাল কাজিম, তাদের উপরে খোদার অভিসম্পদ বর্ষিত হোক। তিনি আলাইহিস সালাম বলেন এটি কখনোই হতে পারে না, বান্দা নিজের দায়িত্ব পালন করবে যথাযথ ভাবে আর খোদা তালা তাকে কিছুই দান করবেন না, এটি হতে পারে না। আল্লাহ তালার মর্যাদা পরিপন্থী এটি, আল্লাহ তালার এই ঘোষণার পরিপন্থী যে আমার রহমত ব্যাপক এবং অনেক প্রশস্ত, এটি তার আইন বা বিধান পরিপন্থী। যেমনটি আমি বলেছি, তার রহমত ব্যাপক এবং প্রশস্ত এই যে ঘোষণা, এই ঘোষণার পরিপন্থী যখন মানুষ তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং এমন চেষ্টা করে যে সে যেন মরেই যায় আর তার শরীরের পূর্ববর্তী যে অপবিত্র জোব্বা তা সে খুলে ফেলে, সেই পোশাক সে শরীর থেকে খুলে ফেলে এবং তার ভালোবাসার আগুনে সে দগ্ধ হয়। তিনি বলেন যদি এমনটি করা হয় এবং এই কথাটি গভীর মনোযোগের দাবি রাখে, তাহলে আল্লাহ তালা এমন ভাবে প্রত্যাবর্তন করেন বা মানুষের দিকে ফিরে তাকান যে মানুষ সে সম্পর্কে চিন্তাও করতে পারে না, ভাবতেও পারে না। অতএব এই হল ক্ষমা প্রার্থনা করার মান, যা আল্লাহ তালার রহমতকে, দয়াকে, বান্দাকে আল্লাহ তালার সেই দয়ার যোগ্য বানিয়ে দেয়,
রহমত কা বান্দে কো হকদার বানা দেতি হ্যায়। ওহ হক
সেই অধিকার যা প্রদান করা আল্লাহ তালা স্বয়ং নিজের জন্য আবশ্যক আখ্যা দিয়েছেন বা আবশ্যক করে নিয়েছেন। তিনি আল্লাহ সত্যিকার এবং যথাযথ তওবার বিভিন্ন শর্ত বলেছেন যে এগুলো অর্জন করার জন্য মানুষকে কিরূপ এবং কিভাবে চেষ্টা সাধনা করতে হবে। তিনি আলাইহিস সালাম বলেন সত্যিকার তওবা করার জন্য তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে নিজেদের মন মস্তিষ্ককে সেসব বিষয় থেকে বা কথা থেকে পবিত্র করো যার ফলে নৈরাজ্যপূর্ণ চিন্তাধারা তোমাদের মাঝে সৃষ্টি হতে পারে, অন্যায় চিন্তাধারা সৃষ্টি হতে পারে এবং এটি তখন পর্যন্ত হতে পারে না যতক্ষণ তোমরা সেসব মন্দের এক ভয়ানক এবং বিভীষিকাময় চিত্র তোমাদের মন মস্তিষ্কে সৃষ্টি না করবে। যদি এর প্রতি তোমাদের মনোযোগ নিবদ্ধ থাকে, এর বিরুদ্ধে তোমাদের মাথায় যদি এক ভয়ানক চিত্র থাকে তাহলে না থাকে তাহলে এগুলো থেকে বেঁচে থাকা অনেক কঠিন। প্রথম শর্ত হচ্ছে এটি যে তোমাদেরকে এগুলো নিজেদের মন মস্তিষ্ক থেকে বিদায় জানাতে হবে, বের করতে হবে, এগুলো থেকে চেষ্টা করে নিজেদের মাঝে এর প্রতি ঘৃণা সৃষ্টি করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কোন মন্দ কাজ করা বা ভুল কাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হওয়ার পর তোমাদের মাঝে যেন অনুশোচনা এবং অনুতাপ জাগ্রত হয়, অনুতাপ সৃষ্টি হয়। মানুষের মনে যখন এই ধারণা জাগে, যদি এমন ধারণা জাগে, তখন তাৎক্ষণিকভাবে তার লজ্জিত হওয়া উচিত, তার অনুতাপ করা উচিত, অনুশোচনা সৃষ্টি হওয়া উচিত, মনে যেন এই খেয়াল সৃষ্টি হয় যে মন্দ যে আকর্ষণের দিকে আমি ছুটছি তার সাময়িক এগুলো আমার জীবনকে ধ্বংস করে ছাড়বে আর এক সময় এসে এগুলো শেষ হয়ে যাবে, এগুলো সাময়িক সুখ ভোগ, সাময়িক আনন্দ মাত্র। মোট কথা নিজেদের নিজের বিবেকের কথা শুনতে হবে, নিজের মনের ধ্বনি আপনাকে শুনতে হবে, মানুষের বিবেক এবং তার যে কনসিয়েন্স তাকে যা বলছে তা প্রত্যেক অবস্থায় তাকে সতর্ক করে যে এটি ভালো জিনিস এবং এটি মন্দ জিনিস, কোনটি ভালো কোনটি মন্দ তা তাকে তার বিবেক বলে দেয়। এ ধরনের চিন্তা ভাবনা যখন আপনাদের মাঝে জাগ্রত হবে আর যখন বিবেকের ধ্বনি বা আওয়াজ শুনবেন তখন ধীরে ধীরে মন্দ থেকেও তিনি বলছেন যে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। আর তৃতীয় শর্ত হচ্ছে আপনাদের মাঝে যেন দৃঢ়তা থাকে, দৃঢ় সংকল্প থাকে। যে আমি এসব মন্দের ধারে কাছেও ঘেঁষব না, এরপর এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য পরিপূর্ণ এবং দৃঢ় সংকল্প যেন থাকে এবং দোয়াও করা হয়, তাহলে পরেই এসব মন্দ ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর এর জায়গা গ্রহণ করতে আরম্ভ করবে বিভিন্ন নেকি এবং পুণ্য। তিনি বলেন এই অপবিত্র যোব্বা পরিত্যাগ করতে হবে, খুলে ফেলতে হবে। এর অর্থ এটি যে পরিপূর্ণ চেষ্টা সাধনা করো এবং এর উপর প্রতিষ্ঠিত থাকো এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে এর উপর প্রতিষ্ঠিত থাকো, তাহলে আল্লাহ তাআলার দয়া এবং করুণার যোগ্য তোমরা হবে। ইস্তিগফার এবং তবার মাধ্যমে আগুন থেকে রক্ষা পাবার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, তবা মানুষের জন্য কোনো অতিরিক্ত বা অকল্যাণকর কোনো বিষয় নয় আর এর প্রভাব শুধু কিয়ামতের জন্যই সীমিত নয়, বরং এর ফলে মানুষের দিন ও দুনিয়া দুটোই নিশ্চিত হয় এবং সে ইহ ও পর জগতে উভয় জগতে শান্তি ও সত্যিকার প্রাচুর্য লাভ করে। দেখো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে ইহকালে কল্যাণ এবং সুখ শান্তির উপকরণ দান করো এবং পরজগতেও সুখ শান্তির উপকরণ দান করো এবং আমাদেরকে আগুনের আজাব হতে বা শাস্তি হতে রক্ষা করো। দেখো সত্যিকার অর্থে রব্বানা শব্দটিতে তওবার প্রতি একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে, কেননা রব্বানা শব্দটি দাবি করে যে সে অন্যান্য যে পূর্ব প্রতিপালক যে পূর্বে সে বানিয়ে রেখেছিল তার প্রতি অসন্তুষ্ট হয়ে সেই পূর্বর দিকে এসেছে এবং এই শব্দটি সত্যিকার বেদনা এবং নম্রতা ছাড়া মানুষের হৃদয় থেকে উদ্ভূত হতেই পারে না। যখন মানুষ রব্বানা বলে তখন সে শুধুমাত্র মুখ দ্বারাই বলে না, বরং হৃদয় থেকে এই দোয়া উদ্ভূত হয়। রব্বানা তখনই বলবে যখন হৃদয় থেকে উচ্চারিত হবে। অনেকে বাহ্যিক ভাবেও রব্বানা বলে থাকে, কিন্তু এই দোয়ার আসল মর্ম সেটি যখন তার হৃদয় থেকে উৎসাহিত হয়। তিনি বলেন, রব বলা হয় যিনি ক্রমান্বয়ে পূর্ণতায় পৌঁছানোকারী এবং প্রতিপালনকারীকে। আসলে মানুষ নিজেদের মনে অনেক প্রভু গড়ে রেখেছে, অনেকে প্রতারণা সঠতার উপর আস্থা রাখে, এটি তার প্রভু। যদি কারো জ্ঞান এবং শক্তির বড়াই থাকে তাহলে সেটি তার প্রভু এবং প্রতিপালক, আর কারো যদি সৌন্দর্য বা ধন সম্পদের গরিমা থাকে তাহলে সেটি তার প্রভু প্রতিপালক। এজন্য হাজার হাজার উপকরণ তার সঙ্গে লেগে আছে, যত পর্যন্ত এই সবগুলো পরিত্যাগ করে এর প্রতি অসন্তুষ্ট হয়ে এক এবং অদ্বিতীয় এবং সত্যিকার খোদার সমীপে মস্তক অবনত না করবে এবং রব্বানার হৃদয় বিগলন করার মতো আওয়াজ দ্বারা তার দরবারে সমর্পিত না হবে ততক্ষণ পর্যন্ত সত্যিকার রবকে সে চিনেনি এবং বুঝেনি। অতএব যখন এরূপ বিগলিত হৃদয় আর উৎসর্গিত প্রাণের মাধ্যমে নিজের গুণা স্বীকার করে তবা করে এবং তাকে সম্বোধন করে বলেন, রব্বানা অর্থাৎ সত্যিকার এবং প্রকৃত মাবুদ বা উপাস্য তুমিই ছিলে, কিন্তু আমরা ভুলক্রমে অন্যত্র ঘুরে বেড়াচ্ছিলাম, এখন আমি সেসব মিথ্যা প্রতিমা এবং মিথ্যা উপাস্যদের পরিত্যাগ করছি এবং খাটি মনে এবং নিষ্ঠার সাথে তোমার রবিবৃহৎ বা প্রতিপালক বৈশিষ্ট্যের স্বীকৃতি দিচ্ছি, তোমার দরবারে ফিরে আসি। মোট কথা, এগুলো ছাড়া খোদাকে নিজেদের রব বা প্রভু হিসেবে গ্রহণ করা কঠিন। মানুষের হৃদয় থেকে যতক্ষণ পর্যন্ত অন্যান্য রব এবং তাদের মূল্য মাহাত্ম শ্রেষ্ঠতা মর্যাদা বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত সে সত্যিকার রব এবং তার প্রতিপালন বৈশিষ্ট্যকে গ্রহণ করতে পারে না। অনেকে মিথ্যাকে নিজেদের প্রভু বানিয়ে রেখেছে, তারা জানে যে আমাদের মিথ্যা ছাড়া আমাদের জীবন যাপন করা কঠিন। অনেকে চৌরি ডাকাতি এবং প্রতারণাকে নিজেদের প্রভু বানিয়ে রেখেছে, তাদের বিশ্বাস হলো এগুলো ছাড়া তাদের জন্য রেজেকের আর কোনো পথ খোলা নেই, অতএব তাদের প্রভু প্রতিপালক হচ্ছে এসব জিনিস। তিনি বলেন, মোট কথা, এমন মানুষ যারা নিজেদের প্রতারণা এবং সরতার উপরে বিশ্বাস রাখে, আস্থা রাখে, তাদের খোদাতলার কাছে সাহায্য প্রার্থনা করার এবং দোয়া করার প্রয়োজন কি? দোয়ার প্রয়োজন তো তাদের হয়ে থাকে বা তার হয়ে থাকে যার সকল পথ বন্ধ হয়ে যায়, এই দ্বার ছাড়া অন্য কোনো পথ খোলা না থাকে, তার হৃদয় থেকে এই দোয়া উদ্ভূত হয়। মোট কথা, রব্বানা আতিনা দুনিয়া, এমন দোয়া করা শুধু সেসব লোকের কাজ যারা খোদাকেই নিজেদের রব বা প্রভু প্রতিপালক মনে করে এবং তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে তাদের প্রভুর সামনে অন্য সব প্রভু মিথ্যা ও তুচ্ছ। তিনি বলেন, আগুন অর্থ শুধু সেই আগুনই নয় যা কেমত দিবসে প্রকাশ পাবে, বরং এই পৃথিবীতেও যখন একজন মানুষ দীর্ঘায়ু লাভ করে সে দেখে যে পৃথিবীতে হাজার ধরনের আগুন রয়েছে। অভিজ্ঞ ব্যক্তি জানে যে বিভিন্ন ধরনের আগুন পৃথিবীতে বিদ্যমান, বিভিন্ন প্রকার শাস্তি, ভয়, খুন বা রক্ত, দারিদ্রতা, রোগ ব্যাধি, ব্যর্থতা, লাঞ্ছনা, গঞ্জনা ও দুর্যোগ, হাজার প্রকার দুঃখ কষ্ট, স্ত্রী সন্তান ইত্যাদির ব্যাপারে বিভিন্ন কষ্ট, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের টানা পড়েন, মোট কথা এগুলো সবই আগুন। তখন মুমিন দোয়া করে, সকল প্রকার আগুন থেকে আমাদের রক্ষা করো, আমরা যখন তোমার আঁচল ধরেছি তখন সেসব দুঃখ বেদনা যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে বা ধ্বংস করে দেয় এবং মানুষের জন্য আগুন সদৃশ তা থেকে বাঁচিয়ে রাখো আমাদের। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একবার জামাতকে এই বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছিলেন যে আমাদের জামাতকে অধিক সংখ্যায় এই দোয়া পাঠ করা উচিত যে রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অতএব এর প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে রাখেন এবং সব ধরনের ইহজাগতিক এবং পারলৌকিক আগুন থেকে আমাদের নিরাপদ রাখেন, বাঁচিয়ে রাখেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, পবিত্র কোরআনে খোদা তাআলা যে এই কথা বলেছেন এর সারাংশ হল, হে আমার বান্দাগণ, আমার বিষয়ে তোমরা নিরাশ হইও না, আমি রহিম করিম সত্তার এবং গফুর, সবচেয়ে বেশি তোমাদের প্রতি দয়ালু, অত বেশি তোমাদের প্রতি দয়া আর কেউ করবে না যতটা আমি করে থাকি। তোমাদের পিতার চেয়ে বেশি আমাকে ভালোবাসো, সত্যিকার অর্থে আমি ভালোবাসা সবচেয়ে বেশি পাওয়ার যোগ্য। যদি তোমরা আমার কাছে আসো তাহলে আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দিব, আর যদি তোমরা তওবা অনুশোচনা করো তাহলে তো আমি গ্রহণ করব, আর যদি তোমরা আমার কাছে ধীরলয়ে আসো তাহলে আমি দৌড়ে বা ছুটি আসবো তোমাদের কাছে। যে ব্যক্তি আমাকে সন্ধান করবে সে আমাকে পাবে, আর যে ব্যক্তি আমার প্রতি সমর্পিত হবে সে আমার দ্বার উন্মুক্ত দেখতে পাবে। আমি তবাকারীদের পাপ ক্ষমা করে দেই, তাদের গুণা পাহাড় তুললেই হোক না কেন, আমার দয়া তোমাদের প্রতি অনেক বেশি এবং আমার শাস্তি অনেক কম, কেননা তোমরা আমার সৃষ্টি, আমি তোমাদের সৃষ্টি করেছি, তাই আমার দয়া তোমাদের সবকিছুকে পরিবেশন করে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পানে নিষ্ঠার সাথে যাওয়ার তৌফিক দিন, তার টাকা অর্জনকারী বানিয়ে দিন, নিজের ইমান এবং বিশ্বাস আমাদের সমৃদ্ধকারী বানিয়ে দিন, যাতে সর্বদা তার দয়া থেকে যেন আমরা অংশ লাভ করতে থাকি, কখনো যেন এমন সময় না আসে যে আমরা তার রহমত থেকে বঞ্চিত হই এবং আমাদের অপকর্মের কারণে আমরা যেন তার শাস্তির লক্ষ্যে পরিণত না হই। আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি যেন সর্বদা আমাদের প্রতি নিবদ্ধ থাকে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَاذْكُرُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ